বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 31 জানুয়ারি, 17 মাঘ এবং ফেরসি 11 বাহমান রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বিএনপি মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। তারপর প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পানি সীমায় মার্কিন বাহিনীর কোন স্থান নেই, অতীতের মতোই চপেটাঘাত করা হবে, আইআরজিসির নৌ কমান্ডারের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্টের আমিরাত সফরের তীব্র নিন্দা জানাল হামাস। আবুধাবিতে একাধিক বিস্ফোরণের শব্দ। বাংলাদেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কমানো হল কারফিউর সময়। টুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পানিসীমায় প্রবেশের কোন অধিকার আমেরিকার নেই, অতীতের মতোই তাদেরকে মোকাবেলা করা হবে। একথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তিনি বলেছেন, ইরানের সাহসী তরুণেরা সবসময় মাতৃভূমির সম্মান রক্ষায় আত্মত্যাগ করেছে। আজ যারা সাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে, তারা শহীদদের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে। আলী রেজা তাংসিরি বলেন, শত্রু মোকাবেলায় প্রতিরোধের শিক্ষা নিতে হবে শহীদদের কাছ থেকে। আল্লাহর রহমতে ইরানের ইসলামী যোদ্ধারা পারস্য উপসাগরে মার্কিনীদেরকে শক্ত চপেটাঘাত করতে সক্ষম হয়েছে এবং তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এ পর্যন্ত কয়েকবার সাগরে মার্কিন বাহিনীকে মোকাবেলা করে বিজয়ী হয়েছে ইরানিরা। সর্বশেষ গত 3 নভেম্বর ওমান সাগরে ইরানের তেলবাকি একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা চালায় মার্কিন বাহিনী, কিন্তু ইরানের নৌযোদ্ধারা তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হয়। ইসলামী বিপ্লবের বার্ষিকীকে সামনে রেখে আজ ভোরে বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলোজমা খামেনি। মাজার জিয়ারতের পাশাপাশি তিনি সেখানে নফল নামাজ আদায় করেন। মরহুম ইমাম খোমেনির মাজার জিয়ারত শেষে ইরানের সর্বোচ্চ নেতা পার্শ্ববর্তী বেহেশতি জাহরা কবরস্থান পরিদর্শন করেন। ইসলামী বিপ্লবের পর থেকে পর্যন্ত যে সমস্ত ইরানি নাগরিক শহীদ হয়েছেন তাদের অনেককে সেখানে দাফন করা হয়েছে। এসব শহীদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই, সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বাহুনার, বিচার বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ বেহেশতির মাজারে যান এবং দোয়া করেন। তারা বিপ্লবের পর সন্ত্রাসী হামলায় শহীদ হন। ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার বার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে 10 দিন ব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে ইরান জুড়ে। বিপ্লব চূড়ান্তভাবে সফল হওয়ার আগের গুরুত্বপূর্ণ এই 10 দিন আলোকোজ্জ্বল 10 প্রভাত নামে পরিচিত। ইহুদিবাদ ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগের সংযুক্ত আরব আমিরাত সফরের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বর্বর হত্যাযজ্ঞ ও নির্যাতন অব্যাহত রাখার পরও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের প্রেসিডেন্টকে আবুধাবি সফরের অনুমতি দিয়েছে। হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েলি কর্মকর্তাদেরকে এভাবে আরব দেশগুলো সফরের সুযোগ দেয়া হলে ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণের উপর আরও বেশি অপরাধযজ্ঞ চালাবে। গতকাল সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 1 বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে। আবুধাবির উদ্দেশ্যে ইসরায়েল ছাড়ার আগে প্রেসিডেন্ট হারজগ বলেন, আমিরাত সফরের সময় তিনি দেশটির যুবরাজ জায়েদ আল নাহিয়ান সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সৌদি আকাশসীমা দিয়ে বিমানে করে আসার সময় হারজগ সাংবাদিকদের বলেন, সত্যি এটি খুব উৎসাহব্যঞ্জক সময়। আমিরাত সফরের সময় তার দুবাই এক্সপোতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরব আমিরাতের বর্বর আগ্রাসনের জবাবে এই হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এর মধ্যে জানিয়েছে তারা হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে যাচ্ছে। আরবি ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে আজ খুব সকালের দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আবুধাবি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রাণকেন্দ্র। সেখানে এ ধরনের হামলার মানে হচ্ছে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে সংকটের মধ্যে পড়বে। এই মুহূর্তে আরব আমিরাত সফরে রয়েছেন ইহুদিবাদ ইসরায়েলের প্রেসিডেন্ট ইজাক হারজগ। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন হয়েছে 6 জনের। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অভিযুক্ত ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া বাহারচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নন্দদুলাল রক্ষিত সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের মধ্যে এপিবিএন এর 3 সদস্য সহ 7 জনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। রায় পাঠকালে আদালতে বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে নানা অপচেষ্টা চালানো হলেও তদন্তে বেরিয়ে আসে জড়িতদের নাম এবং তাদের নৃশংসতার কাহিনী। ঘটনার 5 দিন পর 5 আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস, ভারচড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারবিন শাহরিয়ার। পরে 2020 সালের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এবং র‍্যাব 15-র কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এতে সাক্ষী করা হয় 83 জনকে। এই মামলায় গত বছরের 27 জুন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সাধু সম্মেলনে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব পাশ করা হয়েছে। প্রয়াগরাজে অবস্থিত ব্রহ্ম ঋষি আশ্রমে ওই সাধু সম্মেলন বা ধর্ম সংসদে কয়েকশো সাধু সন্তের উপস্থিতিতে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিল করারও দাবি জানানো হয়েছে। গত শনিবার সম্মেলনে বলা হয়, দেশের 125 কোটি জনগণ ঘোষণা করুক যে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং আজ থেকে লেখালেখি শুরু করলেই এ আন্দোলন বড় আকার ধারণ করবে। শেষ পর্যন্ত সরকার সাধু সন্ত এবং সাধারণ জনগণের চাপের কাছে মাথা নত করতে বাধ্য হবে, কারণ এই সম্মেলনের লক্ষ্য ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং ইসলামী জিহাদকে নির্মূল করা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে করোনার বিস্তার ঠেকাতে ঘোষিত কার্ফিউয়ের সময় কিছুটা কমানো হয়েছে। টুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নয়া বিধিনিষেধ কার্যকর হচ্ছে। একই সঙ্গে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করেন। এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উনি প্রতিদিন একটা করে টুইট করে অফিসারদের কখনো গালাগালি দিয়ে, কখনো আমাকে গালাগালি দিয়ে, বিভিন্ন ভাবে অ্যাকিউজ করে, অ্যাবিউজ করে, আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনএথিক্যাল কথাবার্তা বলে আমাদের ইনস্ট্রাকশন দিতেন যে ওনার অ্যাডভাইস মতো আমাদের চলতে হবে। অ্যাডভাইস না, শুধু ওনার ইনস্ট্রাকশন মতো। তার মানে আমরা চাকর বাকর আর কি, আমরা বন্ডেড লেবার, আমরা ইলেকটেড গভর্নমেন্ট হয়ে ইলেকটেড গভর্নমেন্ট আর বিকেম বন্ডেড লেবার। একটা কাউন্সিলরের কর্পোরেট ইলেকটেড না হয়েও, নমিনেটেড একজন হয়েও তিনি হয়ে গেছেন এখন সবার মাথার উপরে সুপার পাহারা দেয়। আমি বাধ্য হয়েছি আজকে আমার টুইটের অ্যাকাউন্ট থেকে ওনাকে ব্লক করে দিতে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালের উত্থাপিত প্রশ্ন থেকে পালিয়ে বাঁচার জন্য ওনাকে টুইটারে ব্লক করেছেন। রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করেছেন এমন কোনো বিষয়ের কথা মুখ্যমন্ত্রী বলতে পারেননি বলেও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের তালেবান দেশটির সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আফগানিস্তানে তৎপর বিদেশি সেনাদের সঙ্গে কাজ করা বহু লোককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি তার প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানের সাবেক সরকারের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং যারা বিদেশি সেনাদের সঙ্গে সহযোগিতামূলক তৎপরতা চালিয়েছিল তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা সত্ত্বেও তালেবান এসব হত্যাকাণ্ড চালিয়েছে। এছাড়া তারা গুম, অপহরণ এবং নাগরিক অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে, তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। এদিকে তালেবানের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। ইহুদিবাদ ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্ক এবং নিকটবর্তী আল রাইকা শহরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদ ইসরায়েলের বিমান থেকে গতরাত 3:05 সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ধ্বংস করতে সক্ষম হয় বলে একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে। সূত্রটি বলছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিশরের একটি আদালত গতকাল দেশটির সর্ববৃহৎ ইসলামপন্থী সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের আরও 10 নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে। স্বৈরশাসক আব্দুল ফাত্তা আল সিসির অনুগত মিশরের বিচার বিভাগ সাম্প্রতিক বৎসরগুলোতে নানারকম মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে ইখওয়ানুল মুসলিমিনের অসংখ্য নেতাকর্মীকে মৃত্যুদণ্ড অথবা দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে। শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাতারের আবির ওয়াশিংটন সফরে গেছেন এবং আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ওয়াশিংটন সফরে গেছেন এবং আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলের কোন শীর্ষ নেতা হিসেবে কাতারের আমিরের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। মার্কিন পররাষ্ট্রনীতিতে কাতারের বিশেষ স্থান রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কাতার মার্কিন সম্পর্কের উপর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের প্রভাব পড়েছিল। বর্তমানে কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করা। কাতার ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক বজায় রয়েছে। কাতারের আল আদিদে আমেরিকার বড় বিমান ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে এটি তাদের সবচেয়ে বড় বিমান ঘাঁটি। কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের আরেকটি উদ্দেশ্যও রয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমিরের এই সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করার সুযোগ এনে দেবে। এছাড়া পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্য এলাকার নিরাপত্তা জোরদার করা, বিশ্বের জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং আফগান জনগণকে সহায়তা করা সহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের বিষয়ে কথাবার্তা হবে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে জ্বালানি নিরাপত্তা বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্র দাবি করছে রাশিয়া ইউক্রেনে হামলার পায়তারা করছে। এ অবস্থায় আমেরিকা সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে মস্কোর কাছ থেকে ইউরোপের গ্যাস কেনা কমে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। ইউরোপ তাদের প্রয়োজনীয় 40% বেশি গ্যাস রাশিয়া থেকে আমদানি করে। এ অবস্থায় আমেরিকা ইউরোপের গ্যাসের চাহিদা মেটানোর জন্য রাশিয়ার বিকল্প হিসেবে কাতারকে ব্যবহার করতে চাইছে। কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরকালে আফগানিস্তান প্রসঙ্গও গুরুত্ব পাবে। আফগানিস্তানের সংকট এখনও অব্যাহত রয়েছে এবং কাতার তুরস্কের সহযোগিতায় আফগানিস্তানের বেশ কয়েকটি বিমানবন্দর পরিচালনার চেষ্টা করছে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে এ বিষয়টিও উত্থাপিত হবে। এ বৈঠকে ভিয়েনায় চলমান 4+1 গ্রুপের সাথে ইরানের পরমাণু আলোচনা নিয়েও কথা হবে। ধারণা করা হচ্ছে কাতারের আমির পরমাণু সমঝোতার বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি ওয়াশিংটনকে অবহিত করবেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ মন্তব্য করে বলেছেন, সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে। এদিকে মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
টানা 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের সর্বশেষ পর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন, সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এদেশে ফেসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আজ সোমবার ওবায়দুল কাদের সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। এর আগে রোববার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, আওয়ামী লীগে গণতন্ত্র নেই, এ দল যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের বাদ দিয়ে পরবর্তী সময়ে যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে এবং আচরণে গণতন্ত্র ছিল না, তাই 1971 সালের স্বাধীনতার পরপরই জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে অতি দ্রুত গণতন্ত্রকে হত্যার পথে ধাবিত হয়। বিএনপি মহাসচিব বলেন, 1971 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য এবং সমাজকে গণতান্ত্রিক করার জন্য। জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ পাল্টা অভিযোগ করে বলেছেন,
সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন ও পোষণের মাধ্যমে তারা এদেশের মূলধারা রাজনীতিকে দিনে দিনে ছিটকে পড়ছে। বিএনপি জন্ম থেকে মিথ্যাচারকে সাথে করে নিয়েছে, তারা মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো, তারা করেছিল প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা রেকর্ড সৃষ্টি করেছে।
ওদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেছেন, বিএনপিকে না রোগে পেয়েছে, সে কারণে তারা সরকারের যে কোনো উদ্যোগকেই না বলছে। এ সময় বিএনপি নেতা তারেক রহমানের কোনো সংবাদ গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়ে হাসান মাহমুদ বলেছেন, তারেক রহমান একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি, গতকাল তিনি অনলাইনে তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠকে সভাপতিত্ব করেছেন, এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, অথচ তার কোনো সংবাদ গণমাধ্যমে প্রকাশ না করতে নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। দেশের গণমাধ্যমগুলোকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। ইমাম রেজা আলাইহিসসালাম বলেছেন, যে ব্যক্তি তার পাকস্থলীকে কষ্ট দিতে না চায় সে যেন খাওয়ার মাঝখানে বা পরপরই পানি পান না করে, বরং যেন খাওয়ার কিছু পরে পানি পান করে। যে তা করে তার শরীরে ঠান্ডা ভাব তৈরি হয়, পাকস্থলী দুর্বল হয়ে যায় এবং তার রক্তসমূহ খাবার থেকে শক্তি সংগ্রহ করতে পারে না।
আমরা সবাই পানি পানের ক্ষেত্রে এই মূল্যবান বাণীটি মেনে চলার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলসিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুনার রশিদ। তিনি লিখেছেন, বিশুদ্ধ জীবন বোধের রসনায় তৃপ্ত হয়ে আলোকিত মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে আমি নিয়মিত শুনি ইরানের ব্যতিক্রমধর্মী সম্প্রচার মাধ্যম রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। সুস্থ চিন্তাধারার আলোকে পরিশীলিত বিনোদন, তথ্য, সংবাদ, জীবন ঘনিষ্ঠ বার্তা পেতেই রেডিও তেহরানকে পরম বন্ধু হিসেবে পেয়েছি যাপিত জীবনের আনন্দ নিকেতনে। জ্ঞানে বড় করে তুলে এবং পরিপূর্ণ ও বিকশিত জীবন গঠন করে রেডিও তেহরান একজন আদর্শ শিক্ষকের মতোই পথ প্রদর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।
রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন ধর্মীয় এই লেখাটির জন্য হারুনুর রশিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন মনীষা রায়। প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, 2 জানুয়ারি রবিবার সান্ধ্য অধিবেশনে আদর্শ মানুষ করার কৌশল অনুষ্ঠানের পরিবর্তে সুখের নীর পরিবেশনা শুনে বেশ ভালোই লাগল। আমার মনে হয় এখানে ভারত বাংলাদেশ সহ ইরানের পারিবারিক জীবন সম্পর্কে আলোকপাত করা হবে, যা থেকে অনেক অজানা তথ্য পাওয়া যাবে।
বোন মনীষা রায়, সুখের নীর ধারাবাহিকটি মূলত ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক অনুষ্ঠান। এতে ভারত কিংবা বাংলাদেশের মানুষের পারিবারিক জীবন নিয়ে আলোচনার তেমন সুযোগ নেই। তবে হ্যাঁ, অনুষ্ঠানটি থেকে যে কোনো দেশের মানুষ উপকৃত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের লালমনিরহাট থেকে মোহাম্মদ মিলন সরকার পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি নিয়মিত রেডিও তেহরানের সংবাদগুলো ইন্টারনেটে দেখে থাকি। রেডিও তেহরানের সংবাদগুলো আমার কাছে খুব স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ মনে হয়, তাই ইন্টারনেটে রেডিও তেহরানের সংবাদ পড়া আমার কাছে নেশায় পরিণত হয়েছে। রেডিও তেহরানকে আমি খুব ভালোবাসি।
ভাই মিলন সরকার, আপনি নিয়মিত রেডিও তেহরানের সংবাদ পড়ছেন জেনে ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য আয়োজন সম্পর্কেও লিখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফ আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। 25 ডিসেম্বর প্রচারিত ইরান ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, ইরান ভ্রমণ অনুষ্ঠানে আজ ইরানে অবস্থিত বায়েজিদ বোস্তামির মাজার কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য যে ইরানের সাধক বায়েজিদ বোস্তামির একটি মাজার বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। যদিও বায়েজিদ বোস্তামি চট্টগ্রামে এসেছিলেন বা তাঁর মরদেহ এখানে দাফন করা হয়েছে তার কোনো প্রমাণ নেই, তবু বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এ মাজার জিয়ারত করে থাকেন। ফলে আমরা অতি আগ্রহ সহকারে আজকের অনুষ্ঠানটি শুনেছি। অনুষ্ঠান থেকে ইরানের বোস্তাম শহরে অবস্থিত বায়েজিদ বোস্তামির মাজার সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলাম। এমন চমৎকার একটি অনুষ্ঠান শুনতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ রেডিও তেহরানকে সুন্দর অনুষ্ঠানটির জন্য।
বোন শরীফা আক্তার পান্না, ইরান ভ্রমণ অনুষ্ঠানে বায়েজিদ বোস্তামির মাজার সম্পর্কে আলোচনাটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশি এক সিনিয়র শ্রোতাকে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ আবদুল আলী খান, আমি বসবাস করি বাংলাদেশের ফরিদপুর শহরে। আমি চাকরি জীবনে ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের চাকরি থেকে 2009 সালে অবসর গ্রহণ করেছি। এখন মোটামুটি ওই বাসাতেই অবস্থান করি। অবসর সময়টা কাটে পত্রপত্রিকা পড়ি, রেডিও প্রোগ্রাম এগুলো শুনি, নিয়মিত নামাজ কালাম করি।
ভাই আফজল আলী খান, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমার ওই আমি ছাত্র জীবন থেকেই আমি এই বিভিন্ন দেশে দূতাবাসে করেসপন্ডেন্স করতাম, ও সেখানে আমার ওই পত্রপত্রিকা ম্যাগাজিন এইগুলো আসতো। তো একবার আমি ওই ডয়সেলের সম্মেলনে ঢাকা গেলে পরে কাছাকাছি তখন ইরান কালচারাল সেন্টারে গেলাম, ওখানে তাদের সাথে আমার পরিচয় হলো। এরপরে ওই পত্রিকাটা আমি পত্রিকার গ্রাহক হয়ে গেলাম, এরপর নিয়মিত পত্রিকা যেটা রেডিওতে যখন অনুষ্ঠান শুরু করলো তখন 1982 সালে, তো আমি তখনও চাকরিতে ছিলাম, ব্যাংকের চাকরি তো খুব পরিশ্রমের চাকরি এবং খুব বেশি তখন সময় দিতে পারতাম না, সারাদিন চাকরি করে সন্ধ্যার সময় এসে একটু দেশ নিয়ে তারপরেও শোনার চেষ্টা করতাম।
আপনি তো বিশ্বের অনেক বেতারের বাংলা অনুষ্ঠান শুনেছেন, সেসব বেতারের সঙ্গে আমাদের অনুষ্ঠানের কি ধরনের পার্থক্য আপনি লক্ষ্য করেছেন?
ও সমস্ত বেতারের তুলনায় রেডিও তেহরান সম্পূর্ণ ব্যতিক্রমী একটা কণ্ঠস্বর, কারণ শুধু মানে মুসলমানদের জন্যই নয়, যেমন ভেটিভেটারান কিন্তু নন মুসলিম সাথেও আছে। এখান থেকে যে আমরা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ হালনাগাদ সংবাদগুলো পাই সেটা অন্যান্য বেতার থেকে এরকম প্রসারিত হয় না। আর এটা করে শান্তি দিয়ে মানুষের জন্য, মানুষের নৈতিক জীবনের উন্নয়নের জন্য রেডিও তেহরানের যে প্রোগ্রামগুলো আছে এগুলো সবই অত্যন্ত উপযোগী, আকর্ষণীয় এবং হালনাগাদ।
রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
অনুষ্ঠানের শুরুতেই যে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত এত মধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত হয় রেডিও তেহরান থেকে, আমি একেবারে বিমুক্ত হয়ে যাই তেলাওয়াত শুনে তার তর্জমা শুনে। এরপরে বিশ্ব সংবাদ, তারপরে ঢাকা কলকাতার প্রতিনিধিদের পাঠানো সংবাদ, স্বাস্থ্য কথা, তারপরে দর্পণ, রংধন অনুষ্ঠানটা, আলাপন, আর সবচেয়ে প্রিয় যেন অনুষ্ঠানটা তো সবার জন্য যেমন আমার ক্ষেত্রে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, এইগুলো আমি বেশিরভাগ শোনার চেষ্টা করি, ভালো লাগে।
রেডিও তেহরানের সার্বিক মান উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন?
এখন ভালো পরামর্শ কি, আমাদের দেশে এবং সারা বিশ্বেই আমরা দেখতেছি মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে একটা নৈতিকতার যে একটা অবস্থান হয়ে গেছে, যেটা এটা মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেই জন্য যারা মানে বুদ্ধিজীবী আছে, যারা বিশেষজ্ঞ আছেন, তাদের সুচিন্তিত মতামত তুলে ধরার জন্য একটা অনুষ্ঠান যদি করা হতো রেডিও তেহরান থেকে, তাহলে খুব ভালো হতো।
আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আফজাল আলী খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হরিশপুরের মধুমালা রেডিও ক্লাব থেকে আলিয়া সাকিনা পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে পাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ। এতে যেমন ইসলাম সম্পর্কে জানছি, তেমনি দেশ ও বিশ্ব সম্পর্কেও জানছি, বিজ্ঞান সম্পর্কেও ভালো জানছে। সবশেষে এই শ্রোতাবন জানতে চেয়েছেন, এবছর বাংলাদেশে শ্রোতা সম্মেলন হবার সম্ভাবনা আছে কিনা।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে একটা শ্রোতা সম্মেলন করার ইচ্ছা আমাদের রয়েছে। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুল সালাম সিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি। 10 জানুয়ারি তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানের প্রশংসা করে তিনি লিখেছেন, এ বছরের প্রথম প্রিয়জন আসরটি শুরু হয় হযরত আলী আলাইহিসসালামের একটি কালজয়ী অমৃত বাণী দিয়ে। তারপর যথারীতি শুরু হয় শ্রোতাদের বিভিন্ন সাধের বৈচিত্র্যপূর্ণ চিঠিপত্রের উত্তরদানের কার্যক্রম। এতে নবীন প্রবীণ শ্রোতাদের মনের আবেগ মাখানো ভাষা ও ভাবের হৃদয় নিংড়ানো এক একটি চিঠি দারুণভাবে উপভোগ করেছি। বলা বাহুল্য যে এই অধমেরও একটি চিঠি ওই তালিকায় সামিল ছিল।
আব্দুল সালাম সিদ্দিক ভাই আসামের অধিবাসী হওয়া সত্ত্বেও খুব চমৎকার বাংলা ভাষায় আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত মতামত জানান, এটা আমাদের খুব ভালো লাগে। আশা করি এভাবে মতামত জানিয়ে রেডিও তেহরানের পাশে থাকবেন। এবারের মেলটি পাঠিয়েছে মোহাম্মদ সাগর মিয়া। এ শ্রোতাবন্ধুর বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার সাদিরচর গ্রামে। তিনি লিখেছেন, পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার, এই কথাটা আমাকে বেশ টানে। রেডিও তেহরানের প্রতি ভালো লাগা থেকেই প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8:23 মিনিটে যুক্ত হয়ে যায় লাইভ অনুষ্ঠানে। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাতের পাশাপাশি পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা আমার বেশি ভালো লাগে। বাংলাদেশ ও ভারতের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দিয়ে সাজানো এই অনুষ্ঠানটি শোনার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। কথাবার্তা অনুষ্ঠানটি যেন কখনো বন্ধ না হয় সে প্রত্যাশা রাখছি।
ভাই সাগর মিয়া, কথাবার্তা অনুষ্ঠানটি বন্ধের কোনো পরিকল্পনা আমাদের নেই। আপনারা যতদিন চাইবেন ততদিন অনুষ্ঠানটি চলতে পারে। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাপরিচালক মোখলেসুর রহমান পাঠিয়েছেন অন্তত 10টি মেইল। প্রতিদিনের অনুষ্ঠান শোনার পর মতামত জানিয়ে তিনি এসব মেইল পাঠিয়েছেন। 15 জানুয়ারি তারিখে আসা মেইলে তিনি লিখেছেন, প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্প্রচারিত গোটা অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছি। আজকেও রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ছিল তথ্যে ও তত্ত্বে ভরা। রেডিও তেহরানের সম্প্রচারিত অনুষ্ঠান না শুনলে বোঝাই যাবে না যে অনুষ্ঠানগুলি জ্ঞান পিপাসুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে কি, রেডিও তেহরানের সম্প্রচারিত অনুষ্ঠানগুলো না শুনলে আমি অনেক অজানা তথ্য সম্পর্কে কিছুই জানতে পারতাম না। তাই আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলা কুশলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
মোখলেসুর রহমান ভাইকেও ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য। আসরে শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নৌপাড়া শিমুলিয়া থেকে, আর পাঠিয়েছেন জাকির হোসেন। তিনি লিখেছেন, গ্রাম বাংলার মানুষের খবর শুনতে রেডিওই একমাত্র ভরসা। গ্রামের মানুষ এখনও রেডিওকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। একসময় আমাদের এলাকার মানুষ বিবিসি শোনার জন্য উন্মুখ হয়ে থাকত। রেডিও তেহরান যে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে সে খবর অনেকের জানা ছিল না। আমরা চায়ের আড্ডায় বসে মানুষকে সচেতন করেছি রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার জন্য। তখন থেকে মানুষের আগ্রহ বাড়তে থাকে। অনুষ্ঠান শুনলেও সবাই চিঠি লিখতে পারত না, তবে এখনও চায়ের দোকানের আড্ডায় রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়ে আলোচনা শোনা যায়। বর্তমানে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান শোনার আগ্রহ আবারও বেড়েছে।
গ্রামের মানুষ এখনও রেডিও তেহরান শুনছেন, এটা আমাদের জন্য অনেক বড় আশা জাগানিয়া খবর। বিষয়টি চিঠি লিখে আমাদেরকে জানানোই জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আরও কিছু শ্রোতার ইমেল রয়েছে, কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। আমি বরং চিঠিগুলোর প্রাপ্তি স্বীকার করছি। সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্কের সিলেট শাখার সভাপতি মোহাম্মদ চান মিয়া, চাঁপাই নবাবগঞ্জের চর হরিশপুর জয়নালপুর থেকে মোহাম্মদ শাহাদত হোসেন, গোপালগঞ্জের ঘোড়াদাইয়ের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে ফয়সাল আহমেদ শিপন, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সানল, এবং ভারতের এলাহাবাদ থেকে এস উমাইদ আহমেদ।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তার আগে আপনাদের জন্য রয়েছে একটি বিখ্যাত নজরুল সঙ্গীত, গেয়েছেন শিল্পী সালাউদ্দিন আহমেদ।
আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
বেশি দিন আজ হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝরছে নিশি দিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগি চাই বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে রাজি দোল সেই ফুল কুমারি ঘোমটা চিরি আসবে বাহিরে কবে সেই ফুল কুমারি ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরের স্পর্শ সুখে ভাঙ বেরে ঘুম রং বেরে কপুল বাগি চাই বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে রাজে দোল
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে শ্রোতা বন্ধুরা এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ 31 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি প্রথমে বাংলাদেশের শিরোনাম সিনহা হত্যা মামলা প্রদীপ লিয়াকতের ফাঁসি মানব জমিন ইত্তেফাক লিখেছে ওসি প্রদীপ গং আত্মস্বীকৃত শিক্ষিত খুনি যুগান্তরের শিরোনাম এজলাসে মলিন মুখে নিশ্চুপ ওসি প্রদীপ বৈঠকের পর অর্থমন্ত্রী সুযোগ না দিলে টাকা হুন্ডি হবে প্রথম আলো শিরোনাম কালের কণ্ঠ লিখেছে বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে ওবায়দুল কাদের গণতন্ত্রের স্বার্থে সরান ধনখড়কে সেন্ট্রাল হলে সরাসরি রাষ্ট্রপতিকে বললেন সুদীপ আনন্দবাজার পত্রিকা বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ অসন্তোষ জ্বালানো হল মোদীর কুশপুত্তলিকা আজকাল পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে চাপ তৃণমূলের লোকসভায় নোটিশ সৌগত রায়ের সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা এবারে গুরুত্বপূর্ণ এবং আমি মুজাহিদুল ইসলাম শ্রোতাবন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত সিনহা হত্যা মামলা প্রদীপ লিয়াকতের ফাঁসি দৈনিক মানবজমিন সহ প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান এ খবরে লেখা হয়েছে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ এ রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায়ের পর্যবেক্ষণে এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন বিচারক এটি একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন আদালত সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।
এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসি সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা। বিচারক যখন রায় পড়ছিলেন তখন এজলাসে মলিন মুখে নিশ্চুপ ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাবেক ওসি প্রদীপকে। অন্যদিকে রায়কে ঘিরে কক্সবাজার জেলা আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আদালতের ফটক সহ সবদিকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকের মতামত কলাম ছাপা হয়েছে দৈনিক প্রথম আলোতে। শিরোনামটি এরকম, মার্কিন নিষেধাজ্ঞাকে হালকাভাবে নিয়ে যে ভুল করছে সরকার। তিনি লিখেছেন, গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সরকারের মন্ত্রী এমপিরা কিছু হালকা কথাবার্তা ও বিএনপির ওপর লবিংয়ের দায় চাপিয়ে পার করতে চাইছেন। তাদের আচরণ খুব বেশি বুদ্ধিদীপ্ত ও জুৎসই মনে হচ্ছে না। প্রথমত, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা কথা বলছেন, এখন বিএনপির বিরুদ্ধে লবিংয়ের অভিযোগ এনে নানা ধরনের হাবিজাবি কথা বলে মাঠগরমের চেষ্টা করছেন তারা। এ ধরনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া কেমন হবে তা মনে হয় মন্ত্রী এমপিরা অনুধাবন করতে পারছেন না।
তিনি তার মতামতে আরো লিখেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি মনে করেন তাদের মুচ্চুলেকা নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র নজরদারি করছে না, তবে তা মহাভুল হিসেবে বিবেচিত হবে। তারা যদি ভেবে থাকেন এসব মুচ্চুলেকা নিয়ে জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের কাছে সরকার জমা দেবে এবং নিজেদের সাফসূত্র হিসেবে প্রমাণ করবে, তাহলে সেটা সরকারের জন্য খুবই বোকামি হবে। এতে বরং বিপদ আরও বাড়বে, কমবে না কিছুতেই। বিএনপিকে প্রশ্ন করার আগে আওয়ামী লীগের নিজেদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই লবি নিয়োগের তথ্য প্রকাশ্যে আসা প্রয়োজন।
বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে, বলেছেন ওবায়দুল কাদের। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপি জন্মলগ্ন থেকে মিথ্যাচারকে সাথী করে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা।
বৈঠকের পর অর্থমন্ত্রী সুযোগ না দিলে টাকা হুন্ডি হবে। প্রথম আলোর শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ না দিলে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ চলে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা যদি বন্ধ করে রাখি তাহলে পিছিয়ে থাকব। অনেকেই সৃজনশীল ধারণা নিয়ে বিদেশে বিনিয়োগের চেষ্টা করছেন, এটা অন্যায় কিছু না। যদি অনুমতি না দেয়া হয় তাহলে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে অর্থ চলে যাবে, তার চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়াই ভালো।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা খবরে লিখেছে, রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে সংঘাত পৌঁছল দিল্লির দরবারে। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনখড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। রাষ্ট্রপতি সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিন ভাষণ দিতে এসেছিলেন, সেই সময় সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন তিনিও। সেই সুযোগে সরাসরি কোবিন্দকে দলের দীর্ঘদিনের দাবির কথা বলে দেন সুদীপ, ভনিতা না করে কাজের কথাটি বলে দেন সুদীপ। কিন্তু স্যার, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান, না হলে সংসদীয় গণতন্ত্রের বিপদ হচ্ছে। সেই সময় কোবিন্দের পাশেই ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, অসন্তোষে জ্বালানো হল মোদীর কুশপুত্তলিকা। আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রোববার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, আর তারপরে আগুন জ্বলল মণিপুরে। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ এতটাই বাড়ল যে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কুশপুত্তলিকা পোড়ানো হল। দিকে দিকে জ্বলল বিজেপির পার্টি অফিস। রাস্তায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। বাংলায় যেমনটা হয়েছিল এবার তেমনটাই হল মণিপুরে। আদি এবং নব্বের দ্বন্দ্ব চরমে উঠল। অন্য দল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদেরই বেশি মর্যাদা দেয়া হয়েছে, এই অভিযোগে উঠল বাংলার মতো মণিপুর বিজেপিতেও। এদিকে পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে চাপ, তৃণমূলের লোকসভায় নোটিশ পাঠাল সৌগত রায়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পানিসীমায় মার্কিন বাহিনীর কোনো স্থান নেই, অতীতের মতোই চপেট আঘাত করা হবে, আইআরজিসির নৌ কমান্ডারের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্টের আমিরাত সফরের তীব্র নিন্দা জানাল হামাস। আবুধাবিতে একাধিক বিস্ফোরণের শব্দ। বাংলাদেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড, ছয় জনের যাবজ্জীবন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কমানো হল কারফিউয়ের সময়, টুইটারে রাজ্যপালকে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে আরো একটি খবর। দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলি আসগর খাজি। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ। Thank you.